জয় কুঞ্জ বিহারি, জয় গোপীজন বল্লভ, জয় গিরিবর ধারি, জয় গিরিবর ধারি, জয় গোপীজন বল্লভ, জয় গিরিবর ধারি, জয় গিরিবর ধারি, জয় যশোদানন্দন, জয় ব্রজজনরঞ্জন, জয় যশোদানন্দন, জয় ব্রজজনরঞ্জন, জয় যমুনা তীর বনচারি, জয় কুঞ্জ বিহারি, জয় যমুনা তীর বনচারি, জয় কুঞ্জ বিহারি, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারি, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারি, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারি, জয় গোপীজন বল্লভ, জয় গিরিবর ধারি, জয় গিরিবর ধারি, জয় গোপীজন বল্লভ, জয় গিরিবর ধারি, জয় গিরিবর ধারি, Jayo Jasodanandana Jaya Braja Janaranjana Jayo Jamunati Rabana Chari Jayo Kunja Bihari Jayo Jamunati Rabana Chari Jayo Kunja Bihari Jayo Radha Madhava Jaya Kunja Bihari Jaya Radha Madhava Jaya Kunja Bihari Jaya Radha Madhava Jaya Kunja Bihari Jaya Om Vishnupad Paramahansa Paribrajaka Charjo Ashtottara Shato Shri Srimad Abhay Charanaru Bindu Bhakti Vedanta Swami Prabhupada Ki Jai Iskane Pratishthata Acharya Deep Kam Ki Jai Ganga Mai Ki Jai Jamuna Mai Ki Jai Bhakti Devi Ki Jai Tulasi Maharani Ki Jai Harinam Shankirtan Ki Jai Samaveto Bhakta Vrinda Ki Jai Deh Hari Hari Bol. All glories to the assembled devotees. All glories to the assembled devotees. All glories to the assembled devotees. All glories to Sri Guru and Sri Gauranga. All glories to Srila Prabhupada. Om Namo Bhagavate Vasudevaya. Om Namo Bhagavate Vasudevaya Om Namo Bhagavate Vasudevaya Narayanam Namaskritya Naram Chaiva Narottamam Devim Saraswatim Vyasam Tato Jaya Mudirae Nashto Praishu Abhadreshu Nittam Bhagavata Sevaya Bhagavati Uttama Shloke Bhaktir Bhavati Naishtiki. Srimad Bhagavatam Dasham Skandho Trayodash Oddhay Brahma Kortrik Gopo Balok Evang Gobatsho Haron Shlok Ponero Ambho Janma Jani Tat Antara Gataha Ambho Janma Janis Tadantar Gato Maya Arbhakasha Ishitu Maya Arbhakashe Situ Drashtung Manju Mahittam Anyat Api Mahittam Annadapi Tad Batsan Itaha Anyatra I'm sorry Batsapan Nitva Annatra Kurudvaha Antaradadhat Khe Abasthita Jaha Pura Drishta Aghashura Mokshanam Prabhavataha Prapta Parang Bishmayam Ambho Janma Janis Tadantar Gato Mayar Bhakeshithitu Drashtung Manju Mahittam Annadapi Tadvatsanito Vatsapan এটা ভেঙে দেওয়া উচিত ছিল ওখানে বোর্ডে আচ্ছা ঠিক আছে আমি দেখছি প্রথম থেকে করা যাক আচ্ছা মায়া যে প্রথম লাইনের শেষ অংশটা মায়ার ভকর শেষিতু ওর পরে একটা র বসবে হস রয় হসন্ত শেষিতুর কারণ দ্রষ্টুংটা রেফ আছে যাবে না Ambho Janmo Janis Tadantar Gato Mayar Bhakashe Situr Drishtung Manju Mahittam Annadapi Tadvatsanita Vatsapan Nittanatra kurud bahan taradadhat Khevasthita japura Drishtaghasura mokshanam prabhavata Prapta param vishmayam Ambho Janmo Janis Tadantara Gato Mayar Bhakashe Situr Drashtung Manju Mahittam Annadapi Tadvatsanita Vatsapan Nittanatra kurud bahan taradadhar মুখেব স্থিত যা পুরা দৃষ্টা ঘাসুর মোক্ষণং প্রভবত প্রাপ্ত পরং বিস্ময়ম অম্ভো জন্ম জনিস্তদন্তরগত মায়ার ভকশেষিতুর দ্রষ্টুং মঞ্জু মহিত্তমন্নদপি তদ্বৎসানিত বৎসপান নিত্যান্নত্র কুরুদ্বহান্তর দধাত খেব স্থিত যা পুরা দৃষ্টাঘাসুরমোক্ষণং প্রভবত প্রাপ্ত পরং বিস্ময়ম ফুলে যা জন্ম হয়েছিল তৎ অন্তরগত গোপবালকদের সঙ্গে ভোজনরত শ্রীকৃষ্ণের কার্যকলাপে জড়িয়ে পড়েছিলেন। মায়া অর্ভকশ্য শ্রীকৃষ্ণের মায়া সৃষ্ট বালকদের ঈশিতুহু পরমেশ্বরের দ্রষ্টুম দর্শন করার জন্য মঞ্জু অত্যন্ত মনোহর মহিত্তম অন্নাদপি ভগবানের অন্যান্য মহিমা তদ্বৎসান তাদের গোবৎসদের ইতহা যেখানে ছিল সেখান থেকে বৎসপান গোবৎসদের রক্ষণাবেক্ষণকারী গোপবালকদের নিত্বা নিয়ে এসে অন্যত্র অন্য এক স্থানে কুরুদ্বহ হে মহারাজ পরীক্ষিত অন্তর দধাত কিছুকালের জন্য লুকিয়ে রেখেছিলেন। খে অবস্থিত যা এই ব্রহ্মা যিনি আকাশে উচ্চ লোকে অবস্থিত পুরা পূর্বে দৃষ্টা দর্শন করেছিলেন অঘাসুর মোক্ষণম অঘাসুর বধ এবং জড়জগতের বন্ধন থেকে তার উদ্ধার কার্য প্রভবত সর্বশক্তিমান পরম পুরুষের প্রাপ্ত পরম বিস্ময়ম অত্যন্ত বিস্মিত হয়েছিলেন। অনুবাদ: হে মহারাজ পরীক্ষিত ব্রহ্মা যিনি পূর্বে আকাশে অবস্থান পূর্বক পরম শক্তিমান শ্রীকৃষ্ণের অঘাসুর বধ এবং তার উদ্ধার কার্য দর্শন করে অত্যন্ত বিস্মিত হয়েছিলেন এবং তিনি তার নিজের ঐশ্বর্য প্রকট করে একজন সাধারণ গোপবালকের মতো লীলা বিলাসকারী বাল্য লীলা পরায়ণ শ্রীকৃষ্ণের মহিমা দর্শন করতে চেয়েছিলেন। তাই শ্রীকৃষ্ণের অনুপস্থিতিতে ব্রহ্মা সমস্ত গোপবালকদের এবং গোবৎসদের সেখান থেকে অন্যত্র নিয়ে যান। এইভাবে তিনি শ্রীকৃষ্ণের লীলায় জড়িয়ে পড়েছিলেন, কারণ অচিরেই তিনি দেখতে পারবেন শ্রীকৃষ্ণ কত শক্তিশালী। আপনারা বলুন: হে মহারাজ পরীক্ষিত ব্রহ্মা যিনি পূর্বে আকাশে অবস্থান পূর্বক পরম শক্তিমান শ্রীকৃষ্ণের অঘাসুর বধ এবং তার উদ্ধার কার্য দর্শন করে অত্যন্ত বিস্মিত হয়েছিলেন এবং তিনি তার নিজের ঐশ্বর্য প্রকট করে একজন সাধারণ গোপবালকের মতো লীলাবিলাসকারী বাল্য লীলা পরায়ণ শ্রীকৃষ্ণের মহিমা দর্শন করতে চেয়েছিলেন। তাই শ্রীকৃষ্ণের অনুপস্থিতিতে ব্রহ্মা সমস্ত গোপবালকদের এবং গোবৎসদের সেখান থেকে অন্যত্র নিয়ে যান। এইভাবে তিনি শ্রীকৃষ্ণের লীলায় জড়িয়ে পড়েছিলেন, কারণ অচিরেই তিনি দেখতে পাবেন শ্রীকৃষ্ণ কত শক্তিশালী। তাৎপর্য, শ্রীকৃষ্ণ যখন তার সহচরগণ পরিবৃত হয়ে অঘাসুরকে বধ করেছিলেন তখন ব্রহ্মা আশ্চর্য হয়েছিলেন, কিন্তু তিনি যখন দেখলেন যে শ্রীকৃষ্ণ বনভোজন লীলা উপভোগ করছেন তখন তিনি আরো আশ্চর্যান্বিত হয়ে শ্রীকৃষ্ণকে পরীক্ষা করতে চেয়েছিলেন। এইভাবে তিনি শ্রীকৃষ্ণের মায়ায় জড়িয়ে পড়েছিলেন। প্রকৃতপক্ষে ব্রহ্মারও জন্ম হয়েছে জড় জগতে, সেই সম্বন্ধে এখানে বলা হয়েছে অম্ভ জন্মজনি, একটি পদ্ম ফুলে তার জন্ম হয়েছিল। মানুষ পশু আদি জড় পিতার থেকে জন্ম না হয়ে পদ্ম ফুলে জন্ম হলেও কিছু যায় আসে না। পদ্ম ফুল ও জড় এবং জড়া প্রকৃতির মাধ্যমে যারই জন্ম হয়েছে সে অবশ্যই ভ্রম, ভুল করার প্রবণতা, প্রমাদ, মোহাচ্ছন্ন হওয়ার প্রবণতা, বিপ্রলিপ্সা, প্রতারণা করার প্রবণতা এবং করোনা পাঠক, অপূর্ণ ইন্দ্রিয়, এই চারটি জড় জাগতিক ত্রুটিযুক্ত, তার ফলে ব্রহ্মা জড়িয়ে পড়েছিলেন। ব্রহ্মা তার মায়ের দ্বারা পরীক্ষা করতে চেয়েছিলেন শ্রীকৃষ্ণ সত্য সত্যই উপস্থিত ছিলেন কিনা। তাই সমস্ত গোপবালকেরা ছিল শ্রীকৃষ্ণের স্বীয় অংশ, আনন্দ চিন্ময় রস প্রতিভাভিতাভি। পরে শ্রীকৃষ্ণ ব্রহ্মাকে দেখাবেন কিভাবে তিনি তার আনন্দ চিন্ময় রস বা আনন্দ স্বরূপ সবকিছুর মধ্যে নিজেকে বিস্তার করেন। লাদিনী শক্তি রসমাত, কৃষ্ণের লাদিনী শক্তি নামক এক চিন্ময় শক্তি রয়েছে। জড় শক্তি থেকে উৎপন্ন কোনো কিছু তিনি উপভোগ করেন না। ব্রহ্মা তাই দেখবেন ভগবান শ্রীকৃষ্ণ কিভাবে তার শক্তির বিস্তার করেন। ব্রহ্মা শ্রীকৃষ্ণের সহচরদের হরণ করতে চেয়েছিলেন, কিন্তু তার পরিবর্তে তিনি অন্য বালক এবং গোবৎসদের নিয়ে গিয়েছিলেন। রাবণ সীতাকে হরণ করতে চেয়েছিল কিন্তু তা কখনোই সম্ভব নয়, কিন্তু সে মায়া সীতাকে হরণ করেছিল। তেমনি ব্রহ্মা মায়ার ভকা বা কৃষ্ণের মায়া সৃষ্ট বালকদের হরণ করেছিলেন। ব্রহ্মা মায়ার ভকাদের কিছু অলৌকিক ঐশ্বর্য প্রদর্শন করিয়েছিলেন, কিন্তু তিনি শ্রীকৃষ্ণের সহচরদের অসাধারণ কিছু দেখাতে পারেননি। তাই তিনি অচিরেই দর্শন করবেন মায়ার ভকস্য ঈশিতু, এই মোহ বা মায়া পরম নিয়ন্তা বা প্রভবত সর্বশক্তিমান পরম পুরুষ শ্রীকৃষ্ণের সৃষ্ট এবং তার পরিণাম আমরা দর্শন করব। জড় জগতে যারই জন্ম হয়েছে সে মোহাচ্ছন্ন হতে পারে, তাই এই লীলাটিকে বলা হয় ব্রহ্ম মোহন লীলা। মোহিতং নাভি জানাতি মামেভ্য পরমাব্যয়ম, ভগবদ গীতা 7:13। জড় জগতে যাদের জন্ম হয়েছে তারা পূর্ণরূপে শ্রীকৃষ্ণকে হৃদয়ঙ্গম করতে পারে না, এমনকি দেবতারা পর্যন্ত তাকে জানতে পারে না। মুহ্যন্তি যত সুরায়াহ তেনে ব্রহ্ম হৃদা য আদি কবয়ে, ব্রহ্মা থেকে শুরু করে একটি ক্ষুদ্র পতঙ্গ পর্যন্ত সকলেরই অবশ্য কর্তব্য শ্রীকৃষ্ণ থেকে শিক্ষা গ্রহণ করা। অম্ভু জন্মজনিস্তদন্তরগত মায়ার ভকশেষিতুর দ্রষ্টুং মঞ্জু মহিত্তমন্নদপি তদ্বৎসানিত বৎসপান নিত্যান্নাত্র কুরুদ্বহান্তর দধাত খেবস্থিত জপুরা দৃষ্টা ঘসুর মোক্ষণং প্রভবত প্রাপ্ত পরং বিস্ময়ম্। হে মহারাজ পরীক্ষিত, ব্রহ্মা যিনি পূর্বে আকাশে অবস্থান পূর্বক পরম শক্তিমান শ্রীকৃষ্ণের অঘাসুর বধ এবং তার উদ্ধার কার্য দর্শন করে অত্যন্ত বিস্মিত হয়েছিলেন, এখন তিনি তার নিজের ঐশ্বর্য প্রকট করে একজন সাধারণ গোপবালকের মতো লীলাবিলাসকারী বাল্যলীলা পরায়ণ শ্রীকৃষ্ণের মহিমা দর্শন করতে চেয়েছিলেন। তাই শ্রীকৃষ্ণের অনুপস্থিতিতে ব্রহ্মা সমস্ত গোপবালকদের এবং গোবৎসদের সেখান থেকে অন্যত্র নিয়ে যান। এইভাবে তিনি শ্রীকৃষ্ণের লীলায় জড়িয়ে পড়েছিলেন, কারণ অচিরেই তিনি দেখতে পাবেন শ্রীকৃষ্ণ কত শক্তিশালী। ব্রহ্মমোহন লীলা। ব্রহ্মা যিনি এই ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি, যিনি এই ব্রহ্মাণ্ডে প্রথম সৃষ্ট জীব এবং যিনি এই জড়জগৎকে প্রকাশিত করেছেন, সৃষ্টি করেছেন এই ব্রহ্মাণ্ড, জয় শ্রী শ্রী রাধা মাধব শ্রীমান মহাপ্রভু সখী বৃন্দ কী, তিনি পর্যন্ত শ্রীকৃষ্ণের লীলায় মোহিত হয়ে পড়েছেন। এইভাবে শ্রীকৃষ্ণের লীলার মাধ্যমে আমরা দেখতে পাই শ্রীকৃষ্ণের প্রকৃত ভগবত্তা। শ্রীকৃষ্ণ অসম ঊর্ধ্ব, অসমর্ধ, কেউই শ্রীকৃষ্ণের সমান নন এবং কেউই শ্রীকৃষ্ণের থেকে ঊর্ধ্ব নন, শ্রীকৃষ্ণের থেকে বড় নন। এইটি হচ্ছে শ্রীকৃষ্ণের পরিচয়। তিনি অসমর্ধ, তিনি একম এব অদ্বিতীয় পরম পুরুষ। ভগবান তার বৃন্দাবন লীলায় তিনি কেবল অসুরদেরই সংহার করছেন না, তিনি তার পরম পুরুষত্ব প্রকাশ করছেন। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি যে অনেকে মনে করে যে ব্রহ্মা হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। প্রথমে নারদ মুনিরও সেই ধারণা, ভুল ধারণা ছিল। নারদ মুনিও মনে করতেন যে ব্রহ্মাই হচ্ছেন শ্রেষ্ঠ। এইভাবে আমরা দেখতে পাই যে অনেকেই মনে করেন যে ব্রহ্মাই হচ্ছেন শ্রেষ্ঠ, আবার অনেকে মনে করেন শিব হচ্ছেন শ্রেষ্ঠ। কিন্তু আমরা দেখতে পাই কৃষ্ণের লীলার মাধ্যমে কিভাবে শ্রীকৃষ্ণের স্থিতি ব্রহ্মা শিব এদেরও অনেক ঊর্ধ্বে, এবং শুধু তাই নয়, শ্রীকৃষ্ণের স্থিতি ব্রজেন্দ্রনন্দন, শ্রীকৃষ্ণের স্থিতি বৈকুণ্ঠের নারায়ণেরও ঊর্ধ্বে, অযোধ্যায় রামচন্দ্রেরও ঊর্ধ্বে, দ্বারকায় বাসুদেবেরও ঊর্ধ্বে। তিনি হচ্ছেন পরম পুরুষ এবং তার থেকেই বিস্তার হচ্ছে বাসুদেব, শঙ্করশন, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, দ্বারকায় যে চতুর্বুহ। শ্রীকৃষ্ণ বৃন্দাবনে তিনি কৃষ্ণ, কিন্তু দ্বারকায় তিনি বাসুদেব, বাসুদেব কৃষ্ণ। বৃন্দাবনে তিনি ব্রজেন্দ্রনন্দন কৃষ্ণ, দ্বারকায় তিনি বাসুদেব কৃষ্ণ। বৈকুণ্ঠে তিনি নারায়ণ। এইভাবে এবং জড় সৃষ্টির কার্যের ব্যাপারে তিনি বিষ্ণু, তিনি নিজেকে বিষ্ণু রূপে বিস্তার করেছেন। সেই বিষ্ণু আবার তিন প্রকার, কারণদোষাই বিষ্ণু, গর্ভদোষাই বিষ্ণু এবং ক্ষীরদোষাই বিষ্ণু। এই সমস্ত কথা শাস্ত্রে অত্যন্ত সুন্দরভাবে বিশ্লেষণ করা হয়েছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীকৃষ্ণের স্থিতি যে ব্রহ্মার ঊর্ধ্বে, সেটা এই লীলার মাধ্যমে প্রদর্শিত হচ্ছে। যোগমায়ার দ্বারা ভগবান তার লীলা সম্পাদন করেন এবং এখানে বলা হচ্ছে যে ব্রহ্মাও শ্রীকৃষ্ণের লীলায় জড়িয়ে পড়েছিলেন। জড়িয়ে পড়েছিলেন, এই শব্দটি কেন ব্যবহার করছেন, অংশগ্রহণ করেছিলেন না বলে জড়িয়ে পড়েছিলেন কেন বলা হচ্ছে, কারণ ব্রহ্মা তিনি শ্রীকৃষ্ণের লীলায় তিনি কৃষ্ণের অনুকূল মনোভাব নিয়ে তিনি অংশগ্রহণ করেননি, তিনি অনেকটা পরীক্ষা করার মনোভাব নিয়ে এসেছেন, তাই তিনি মোহিত হয়ে গেছেন, ব্রহ্মা পর্যন্ত মোহিত হয়ে গেছেন। ব্রহ্মা দেখলেন যে কৃষ্ণ অঘাসুর বধ করলেন এবং অঘাসুরের আত্মা কৃষ্ণের শরীরে লীন হয়ে গেল, সেটা তিনি দেখলেন। এখন এই যে জীব যেহেতু ভগবানের অংশ, তাই ভগবানের শরীরে জীবের লীন হয়ে যাওয়াটা সম্ভব, কিন্তু ব্রহ্মা দেখছেন যে কৃষ্ণ একটা সাধারণ গোপবালকের মতো আচরণ করছে, এবং যখন তারপরে যখন তিনি বনভোজনরত বালকদের দেখলেন তখন তার আরো সংশয় জন্মাল। তিনি দেখছেন যে কৃষ্ণ একটা সাধারণ বালকের মতো ওদের সঙ্গে আচরণ করছে, ওদের উচ্ছিষ্ট গ্রহণ করছে। সে দেখে ব্রহ্মার ইচ্ছে হল, তিনি বুঝতে পেরেছেন তিনি যে কৃষ্ণ যে ভগবান সেটা তিনি জানেন, কিন্তু তবুও তিনি ঠিক অনুমান করতে পারছেন না যে কেন ভগবান এইভাবে লীলা বিলাস করছেন, তাই তিনি পরীক্ষা করতে চাইলেন। পরীক্ষা করার জন্য তিনি কি করলেন, প্রথমে গোবৎসদের হরণ করলেন, তারপর শ্রীকৃষ্ণ যখন গোবৎসদের খুঁজতে গেলেন তখন সেই অবসরে তিনি গোপ বালকদের, ভোজনরত গোপ বালকদের হরণ করলেন। কিন্তু এখানে এই সম্বন্ধে বলা হচ্ছে যে মায়া অর্ভকান, ব্রহ্মা যাদের হরণ করেছিল তারা হচ্ছে মায়া রচিত গোপ বালকেরা, কেন গোপ বালকদের হরণ করার ক্ষমতা ব্রহ্মার নেই, কেন গোপ বালকদের স্থিতিও ব্রহ্মার থেকে অনেক ঊর্ধ্বে। ব্রহ্মা জড় জগতে অবস্থিত, কিন্তু গোপ বালকেরা শ্রীকৃষ্ণের নিত্য লীলায় বিরাজ করছেন, তারা কৃষ্ণের পরা প্রকৃতিতে বা অন্তরঙ্গ প্রকৃতিতে অবস্থিত, তাই জন্য তাদের স্থিতি আপাত দৃষ্টিতে সাধারণ গোপ বালকের মতো মনে হলেও তাদের স্থিতি প্রকৃতপক্ষে ব্রহ্মার থেকে অনেক ঊর্ধ্বে। সেটাই পরে ব্রহ্মা দেখবেন যে তিনি গোপ বালকদের কিভাবে দেখছেন, তিনি দেখছেন তারা সকলে এক একজন নারায়ণ, তারা সকলেই শ্রীকৃষ্ণেরই অংশ সম্ভূত। কৃষ্ণ যেমন বিভিন্ন অবতারে নিজেকে বিস্তার করেন, ঠিক সেইভাবে বৃন্দাবন লীলায় শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ এই সমস্ত গোপ বালকেরা শ্রীকৃষ্ণেরই বিস্তার। তো সেটা ব্রহ্মাকে বোঝাবার জন্য এবং ব্রহ্মার মাধ্যমে তারই এই তত্ত্বটি বৃন্দাবন লীলায় প্রকাশিত হয়েছে। আমরা একসময় দেখতে পাচ্ছি যে গোপ ব্রজগোপিকারা রাসলীলায় থেকে শ্রীকৃষ্ণ চলে যাওয়ার পর তাকে খুঁজছেন, আর শ্রীকৃষ্ণ তাদের পরীক্ষা করার জন্য কি করলেন, তিনি নারায়ণ রূপ পরিগ্রহ করে সেখানে দাঁড়ালেন বৃন্দাবনের বনে। ব্রজগোপিকারা খুঁজতে খুঁজতে এসে কৃষ্ণকে নারায়ণ রূপে দর্শন করলেন, করে কি করলেন, তারা তখন নারায়ণকে প্রণাম করে তাদের কাছে নারায়ণের কাছে প্রার্থনা করলেন যে হে ভগবান, হে নারায়ণ, আশীর্বাদ করো যেন কৃষ্ণকে আমরা খুঁজে পাই সহজে। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে শ্রীকৃষ্ণের স্থিতি নারায়ণের ঊর্ধ্বে, যারা কৃষ্ণের ভক্ত তারা নারায়ণকে পেয়েও তারা নারায়ণের প্রতি আকৃষ্ট হন না, তারা কৃষ্ণের প্রতি আকৃষ্ট। কৃষ্ণের প্রতি তাদের আকর্ষণ এমনই গভীর এবং শ্রীকৃষ্ণের স্থিতি যেহেতু নারায়ণের ঊর্ধ্বে, তাই তারা সাধারণত নারায়ণের প্রতি আসক্ত হন না। আবার কোন কোন ক্ষেত্রে দেখা যায় যে যাদের নিত্য সম্পর্ক রয়েছে নারায়ণের সঙ্গে, অথবা ভগবানের অন্য কোনো অবতারের সঙ্গে, তারা তাদের সেই সম্পর্কটি ছিন্ন করতে চান না। যেমন কালকে আমরা বলছিলাম মুরারি গুপ্তের কথা, তিনি হচ্ছেন হনুমান, তাই রামচন্দ্রের প্রতি তার আনুগত্য, তাই তিনি রামচন্দ্রের প্রতি আনুগত্য ছাড়তে পারলেন না। রামচন্দ্রের আনুগত্য ছেড়ে কৃষ্ণের প্রতি আকৃষ্ট হলে হচ্ছেন না। এবং মহাপ্রভু সেটা অনুমোদন করছেন, বলছেন যে সেই প্রভু বড়, যে প্রভু কখনো তার ভক্তকে ত্যাগ করেন না, সেই ভক্ত মহিমান্বিত যিনি তার প্রভুকে ত্যাগ করেন না। তো সেটা সচরাচর কয়েকটি ক্ষেত্রে। আরেকটি দৃষ্টান্ত এর হচ্ছে অনুপম, শ্রীল জীব গোস্বামীর পিতৃদেব, তিনিও রাম ভক্ত ছিলেন, তাই তিনি রামচন্দ্রের প্রতি আনুগত্য ছেড়ে কৃষ্ণের প্রতি আনুগত্য গ্রহণ করতে পারেননি। কিন্তু সাধারণত যারা কৃষ্ণ ভক্ত তারা অন্য কোন ভগবানের অন্য রূপের প্রতি আকৃষ্ট হন না, যেমন তারা নারায়ণের প্রতি আকৃষ্ট হন না। আবার আমরা দেখতে পাচ্ছি ব্রজগোপিকারা কুরুক্ষেত্রে যখন কৃষ্ণের সঙ্গে মিলিত হলেন, তারা কুরুক্ষেত্রে কাকে দেখলেন? বাসুদেব কৃষ্ণকে দেখলেন। দেখে তাদের মন ভরল না, বলে এই কৃষ্ণকে তো আমি, আমরা রাধারানী বলছেন যে এই কৃষ্ণকে তো আমি, এই তো এই কৃষ্ণ তো সেই কৃষ্ণ নয় যাকে আমরা চিনতাম। বৃন্দাবনের যে কৃষ্ণ, তার মাথায় শিখিপিচ্ছ, কণ্ঠে বনমালা, পরনে পীতবাস, হাতে বাঁশি, আর এই কৃষ্ণের পরনে রাজবেশ, এর চারপাশে সমস্ত রাজপুরুষেরা, সৈনিকেরা রয়েছে, হাতি ঘোড়া শব্দ করছে। রাধারানীর মন ভরল না সেই কৃষ্ণকে দেখে, তাই জন্য তার তিনি রাধারানীর অনুগামীরা সকলে কৃষ্ণের রথ টানতে টানতে নিয়ে চললেন বৃন্দাবনের দিকে। এইভাবে আমরা দেখতে পাই যে শ্রীকৃষ্ণের যে লীলা, সেটি এই কৃষ্ণের লীলায় যারা আসক্ত হয়েছেন তারা আর ভগবানের অন্য কোনো অবতারের প্রতি তারা শ্রদ্ধা পরায়ণ নিশ্চয়ই, কিন্তু তাদের প্রকৃত আসক্তি, তাদের প্রকৃত আনুগত্য শ্রীকৃষ্ণেরই প্রতি। এই কথাটিও, এই তথ্যটিও খুব সুন্দরভাবে বিশ্লেষণ করেছেন শ্রীল সনাতন গোস্বামী তার বৃহৎ ভাগবতামৃততে। গোপবালক যার ভগবত ধামে প্রত্যাবর্তনের বর্ণনা করা হয়েছে, সেই গোপবালক বৃন্দাবনে গোবর্ধনে তার জন্ম হয়েছে, সে গুরুর কাছ থেকে কৃষ্ণ মন্ত্র, গোপাল মন্ত্র পেলেন, সেই মন্ত্র জপের প্রভাবে তিনি কালক্রমে এই জড়জগৎ ভেদ করে, এই জড়জগতের গণ্ডি অতিক্রম করে তিনি বিরজা ব্রহ্মলোক অতিক্রম করে, মহেশধাম অতিক্রম করে বৈকুণ্ঠে গেলেন। সেখানে তিনি নারায়ণের কৃপা লাভ করছেন, লক্ষ্মীদেবীর স্নেহ লাভ করছেন, কিন্তু তা সত্ত্বেও তার মন ভরছে না। সেখান থেকে বৈকুণ্ঠ থেকে তিনি গেলেন অযোধ্যায়, সেখানে রামচন্দ্রের সান্নিধ্য লাভ করলেন, তাও মন ভরল না। তারও ঊর্ধ্বে তিনি দ্বারকায় গেলেন, সেখানেও তার মন ভরল না, তার মন অতৃপ্ত থেকে যাচ্ছে। তখন নারদমুনি একদিন তাকে জিজ্ঞাসা করলেন, তুমি দ্বারকায় স্বয়ং ভগবানের সান্নিধ্য লাভ করছো, তার এত কৃপা লাভ করছো, তা সত্ত্বেও তুমি কেন, তোমার চিত্ত কেন অপ্রসন্ন? তখন গোপবালক বললেন যে তার প্রকৃত আকর্ষণ, গোপকুমার বললেন যে তার প্রকৃত আকর্ষণ একটি গোপবালকের প্রতি, তার মাথায় ময়ূরের পিচ্ছ, ময়ূরের পাখা, পরনে পীতবাস, হাতে বাঁশি, গলায় বনমালা। সে বুঝতে পারছে না যে ভগবানের সান্নিধ্য লাভ করা সত্ত্বেও কেন সে একটি গোপবালকের প্রতি আকৃষ্ট হয়ে রয়েছে। তখন নারদমুনি বললেন যে তোমার আকর্ষণ বৃন্দাবনে ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণের প্রতি। কিন্তু তুমি যদি বৃন্দাবনে যেতে চাও, বৃন্দাবনে গোলোকে যদি তুমি প্রবেশ করতে চাও, তাহলে ভৌম বৃন্দাবনে এসে তোমাকে সংকীর্তন করতে হবে। এবং গোপবালক গোপকুমার তাই করলেন, এবং তার ফলে চরমে গোপকুমার বৃন্দাবনে কৃষ্ণের লীলায় প্রবেশ করতে পারলেন। এইভাবে আমরা দেখতে পাচ্ছি, যারা কৃষ্ণের প্রতি আকৃষ্ট তারা ভগবানের অন্য কোনো অবতারের প্রতি আকৃষ্ট হন না। যেটা আমরা দেখতে পাচ্ছি, ব্রজগোপিকারা তারা নারায়ণকে দর্শন করছেন কিন্তু নারায়ণের প্রতি কৃষ্ণকে খুঁজছেন, নারায়ণকে দেখলেন নারায়ণকে তারা পরিত্যাগ করলেন। পরিত্যাগ মানে তার প্রতি তাদের আনুগত্য প্রদর্শন করলেন না, আশীর্বাদ চাইলেন, হে ভগবান আশীর্বাদ করো যেন কৃষ্ণকে আমরা সহজে খুঁজে পাই। কিন্তু শ্রীমতী রাধারানী যখন এলেন তখন কৃষ্ণ আর তার নারায়ণ রূপ ধরে রাখতে পারলেন না, তার দুটো এক্সট্রা হাত মিলিয়ে গেল, তিনি দ্বিভুজ শ্যাম সুন্দর কৃষ্ণে পরিণত হলেন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাধারানীর প্রেমের কাছে শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ অসহায়, সেখানে তিনিও আর নিজের পরিচয় গোপন রাখতে পারেন না। এইভাবে বারবার শ্রীমদ ভাগবতে শ্রীকৃষ্ণের ভগবত্তা প্রমাণিত হয়েছে। তাই শ্রীনাথ চক্রবর্তী বলছেন যে শ্রীমদ ভাগবতম প্রমাণম অমলম। এই যে আরাধ্য মহাপ্রভু শিক্ষা, যে আরাধ্য ভগবান ব্রজেশ তনয়, আরাধ্য পরম আরাধ্য ভগবান হচ্ছেন ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ, এইটাই হচ্ছে মহাপ্রভু শিক্ষা। মহাপ্রভু শিক্ষা হচ্ছে আরাধ্য ভগবান ব্রজেশ তনয়, ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হচ্ছেন আরাধ্য ভগবান। স্তদ্ধাম বৃন্দাবনম, তার ধাম বৃন্দাবন। এবং রম্মা কাচিদ উপাসনা ব্রজবধু বর্গেনা যা কল্পিতা। ব্রজবধূরা ব্রজগোপিকারা যেভাবে শ্রীকৃষ্ণের আরাধনা করেছিলেন সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ আরাধনা। তারপরে তিনি বলছেন, শ্রীমৎ ভাগবতম প্রমাণম অমলম। অমল পুরাণ শ্রীমদ ভাগবত হচ্ছে এই উক্তিটির প্রমাণ, যে কৃষ্ণই হচ্ছেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ হচ্ছেন পরমারাধ্য ভগবান, তার ধাম বৃন্দাবন, এবং ব্রজগোপিকারা যেভাবে তার আরাধনা করেছিলেন সেইটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ আরাধনা। এই তথ্যটি এইভাবে প্রমাণিত হচ্ছে শ্রীমৎ ভাগবতে। তাই আমরা দেখতে পাচ্ছি যে শ্রীমৎ ভাগবতে বারবার এই কৃষ্ণের পরম পুরুষত্ব, শ্রীকৃষ্ণ যে সর্ব অবতারের অবতারই, সে কথাটি প্রমাণিত হচ্ছে। যেমন শ্রীমৎ ভাগবতের শুরুতে আমরা পাচ্ছি বিভিন্ন অবতারের বর্ণনা করার পর, 22 জন অবতারের বর্ণনা করার পর বলা হচ্ছে, এতে চাংশ কলা পুংস কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। এরা সকলে হচ্ছেন অংশ এবং অংশের অংশ, কিন্তু কৃষ্ণ হচ্ছেন স্বয়ং ভগবান। তাই এবং সেই স্বয়ং ভগবান তার স্বরূপে কি, তার স্বরূপে তিনি দ্বিভুজ শ্যাম সুন্দর, তিনি মুরলীধর, তিনি বনমাল্য বংশী রত্নাঙ্গদং প্রণয় কেলি কলা বিলাসম। তার কণ্ঠে বনমালা, হাতে বাঁশি, এবং তিনি প্রণয় কেলি কলা বিলাসম, তিনি প্রণয় কেলি কলা, প্রণয় মানে প্রেম, তিনি প্রেম বিনিময়ের লীলা বিলাস করেন, তার ভক্তের সঙ্গে তিনি তার প্রেম বিনিময়ের লীলা বিলাস করেন। প্রণয় কেলি কলা বিলাসম, শ্যামং ত্রিভঙ্গ ললিতং নিয়ত প্রকাশম। তার অঙ্গকান্তি বর্ষার জল ভরা মেঘের মতো, ঘন শ্যাম শ্যামং ত্রিভঙ্গ ললিতম, তিনি ত্রিভঙ্গ বঙ্কিম, তার শরীরে তিনটি অংশ বেঁকে আছে, ভেঙে আছে, তাই তিনি ত্রিভঙ্গ বঙ্কিম ঠাম, ত্রিভঙ্গ ললিতাং নিয়ত প্রকাশম। এইভাবে আমরা শাস্ত্রের মাধ্যমে দেখতে জানতে পাচ্ছি যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরমেশ্বর ভগবান, সর্বকারণের পরম কারণ ভগবান বা অবতারই। এই কথাটি বারবার শাস্ত্রে প্রমাণিত হচ্ছে। তাই কৃষ্ণের প্রতি যাদের আকর্ষণ তারা স্বভাবতই অন্যের প্রতি আকৃষ্ট নন। তারও কারণ হচ্ছেন তিনি কৃষ্ণ হচ্ছেন, সেই জন্যই তিনি ভগবান হচ্ছেন কৃষ্ণ, এই লীলায় তিনি হচ্ছেন কৃষ্ণ। বৃন্দাবনে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ, তিনি কৃষ্ণ অর্থাৎ তিনি সর্বাকর্ষক, তিনি সকলকে আকর্ষণ করেন, তিনি সকলকে আকর্ষণ করেন, তাই তিনি কৃষ্ণ। অন্য লীলায় তিনি কৃষ্ণ নাও হতে পারেন, তিনি পরম আকর্ষক নাও হতে পারেন, কিন্তু এই লীলায় তিনি পরম আকর্ষক, তাই তিনি কৃষ্ণ। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে ব্রহ্মা যে মোহিত হয়েছেন, এই ব্রহ্মমোহন লীলার প্রকৃত তাৎপর্য হচ্ছে শ্রীকৃষ্ণের ভগবত্তা প্রমাণিত করা। যারা মধ্ব সম্প্রদায় ভুক্ত, ব্রহ্মার যে আদি সম্প্রদায়, ব্রহ্মা থেকে যে সম্প্রদায়ের সূচনা হয়েছে, মধ্ব সম্প্রদায় এই ব্রহ্মমোহন লীলা, এই শ্রীমৎ ভাগবতের এই ত্রয়োদশ অধ্যায় তারা গ্রহণ করতে পারেন না, তারা এটি গ্রহণ করতে পারেন না। তিনি তারা তাদের মনোভাব যে আমাদের পরম গুরু ব্রহ্মা তিনি কিভাবে মোহিত হবেন, এটা গুরুর অবজ্ঞা হচ্ছে বা গুরুর অবমাননা হচ্ছে, কিন্তু প্রকৃতপক্ষে তা নয়। যে আমাদের পূর্বতন আচার্যেরা গোস্বামীগণ এইভাবে সিদ্ধান্ত করে গেছেন, স্থির করে গেছেন যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান এবং সকলেই তার অধীন। অতএব কৃষ্ণের মায়া শক্তির দ্বারা যে কেউ প্রভাবিত হতে পারে, কিন্তু এখানে বারবার এখানে বুঝতে হবে যে কৃষ্ণের এই যে ব্রহ্মমোহন লীলা, এটি কিন্তু জড় জগতের লীলা নয়, এটা মহামায়ার কাজ নয়, এটি যোগমায়ার কাজ। অতএব যোগমায়ার দ্বারা ব্রহ্মা যদি মোহিত হন তাতে আশ্চর্য হওয়ার কিছু নেই। প্রকৃতপক্ষে ব্রজলীলায় আমরা দেখতে পাচ্ছি যে কৃষ্ণ নিজেও নিজেকে যোগমায়ার অধীনস্থ করে রেখেছেন, তিনি নিজেই যোগমায়ার দ্বারা প্রভাবিত হচ্ছেন, তিনি তার নিজেকে ভুলে যাচ্ছেন, তিনি নিজেও কেবল কৃষ্ণের বৃন্দাবনে ভক্তরাই কৃষ্ণের ভগবত্তা সম্বন্ধে বিস্মিত হচ্ছেন না, কৃষ্ণ নিজেও তার ভগবত্তা সম্বন্ধে বিস্মিত হয়ে যাচ্ছেন। এই সম্বন্ধে একটা দৃষ্টান্ত দেওয়া যায় যে অভিনেতাকে তিনি যে ব্যক্তি হন না কেন, তাকে ডিরেক্টরের নির্দেশ অনুসারে অভিনয় করতে হয়, ডিরেক্টর তাকে যেভাবে বলে সেইভাবে তাকে অভিনয় করতে হয়। তাই এখানে ডিরেক্টর হচ্ছেন যোগমায়া আর কৃষ্ণ হচ্ছেন নায়ক, তাই তিনি যোগমায়ার নির্দেশে অভিনয় করে যাচ্ছেন এই লীলা বিলাস। অতএব এই কৃষ্ণের লীলা অত্যন্ত মধুর এবং এর গভীরে আমরা যত প্রবেশ করব ততই আমরা এই লীলার আনন্দ আস্বাদন করতে পারব। কৃষ্ণেরও যতেক খেলা, তার মধ্যে নরলীলা, নরবপু তাহার স্বরূপ। শ্রীকৃষ্ণের যত লীলা খেলা তার মধ্যে তার এই নরলীলা, বৃন্দাবন লীলাই হচ্ছে সর্বশ্রেষ্ঠ। কেননা নরবপু, এই যে মানুষের মতো তার যে দ্বিভুজ শ্যামসুন্দর রূপটি, এইটি হচ্ছে তার স্বরূপ। তিনি হচ্ছেন স্বয়ং রূপ, এই রূপটি তার স্বয়ং রূপ বা স্বরূপ। স্বয়ং রূপ কদামহম দদাতি স্বপদান্তিকম। এইভাবে শ্রীকৃষ্ণের কৃপা প্রার্থনা করা হচ্ছে। এই কৃষ্ণ লীলায় ব্রহ্মা মোহিত হয়েছেন, কিন্তু পরিণতিতে আমরা কি দেখতে পাচ্ছি, যে এই লীলার পরিণতি কি হল, ব্রহ্মা এই কৃষ্ণকে এইভাবে পরীক্ষা করে কৃষ্ণকে অবমাননা করেছেন, তার প্রভুকে অমর্যাদা করেছেন, অসম্মান করেছেন বলে মনে করে ব্রহ্মা অত্যন্ত অনুতপ্ত হলেন। অনুতপ্ত হয়ে ব্রহ্মা তিনি তপস্যা করতে শুরু করলেন। সেই তপস্যা ব্রহ্মা কোথায় করলেন, এইখানে এই নবদ্বীপে, সীমান্ত দ্বীপে। সীমান্ত দ্বীপে না, অন্তর্দ্বীপে, অন্তর্দ্বীপে, অন্তর্দ্বীপে করলেন ব্রহ্মা তপস্যা। এবং তখন শ্রীকৃষ্ণকে দর্শন করলেন শ্রী চৈতন্য মহাপ্রভু রূপে। এই রূপটি ব্রহ্মা পূর্বে দর্শন করেননি, তাই তিনি আশ্চর্য হলেন। তারপরে যখন জানতে পারলেন, মহাপ্রভু তাকে কৃপা করলেন, বললেন ব্রহ্মা তুমি মনক্ষুণ্ণ হয়ো না, অনুতপ্ত হয়ো না, এটা আমারই ইচ্ছার প্রভাবে এটা হয়েছে। তখন ব্রহ্মা ভগবানের কাছে প্রার্থনা করলেন যে তার সেই লীলায় পর কলিতে তিনি যে এই যে গৌরসুন্দর রূপে আসবেন, সেই লীলায় তিনি যেন অত্যন্ত নিম্ন কুলে জন্মগ্রহণ করেন, যার ফলে তার এই যে অহংকারটা না থাকে। ব্রহ্মারূপে তার অহংকার হয়েছিল, আমি ব্রহ্মা, আমি ইয়ে করে যাচাই করে দেখব এই বালকটি কে। এই রকমের যে অহংকার প্রসূত ঔদ্ধত্য ব্রহ্মার মনে দেখা দিয়েছিল, সেজন্য ব্রহ্মা অনুতপ্ত হয়ে ব্রহ্মা অনুরোধ করলেন ভগবানকে যে আপনি দয়া করে আমাকে অতি নিচকুলে জন্মগ্রহণ করান, যাতে আমার মনের মধ্যে এই অহংকার না থাকে। মহাপ্রভু ব্রহ্মা সেই মনোবাসনা পূর্ণ করেছিলেন, তাই মহাপ্রভুর লীলায় ব্রহ্মা এলেন হরিদাস ঠাকুর রূপে। তিনি যবনকুলে জন্মগ্রহণ করলেন, যাতে কোন রকম অভিমান বা আত্ম শ্লাঘা তার মধ্যে না থাকে। এবং তিনি অত্যন্ত বিনীতভাবে, তিনি ব্রহ্মা, হরিদাস ঠাকুর ব্রহ্মা, কিন্তু এই লীলায় কি করছেন, তিনি জগন্নাথ মন্দিরে যাচ্ছেন না, প্রবেশ করছেন না, তিনি দূর থেকে জগন্নাথের পতাকা দর্শন করে চূড়ায় এবং চক্র দর্শন করে তিনি প্রণাম করছেন, তিনি মন্দিরে প্রবেশ করছেন না। এই যে দৈন্য ভাব, এই দৈন্য ভাবের কারণ হচ্ছে ব্রহ্মার ব্রজলীলায় তিনি যেভাবে আচরণ করেছিলেন তার প্রতি সেই জন্য অনুতপ্ত হওয়ার ফলে। হরে কৃষ্ণ, জয় শ্রীল প্রভুপাদ, গৌর প্রেমানন্দে হরি হরি বল। কারো কোনো প্রশ্ন আছে বা Yes, sir. মায়াবাদীরা উৎসাহিত, তারা তো বলছে নারায়ণ, যে নারায়ণ যিনি কিভাবে আচ্ছা এটা ভগবান যদি ইচ্ছা করেন তাহলে তিনি জীবের রূপ পরিগ্রহ করে করতে পারেন, তখনই তিনি নারায়ণ। বুঝতে পারলে? জীব গোপবালকেরা যোগ সাধন করে নারায়ণ হননি। হ্যাঁ, নারায়ণ ভগবান নিজে তাদের রূপটিকে গ্রহণ করেছিলেন, জীবেরা ভগবান হয়ে যাননি, ভগবান তাদের রূপটি গ্রহণ করেছিলেন। অতএব মায়াবাদীদের এই যদি যুক্তি ওরা দেখাতে চায়, সেটা সেই যুক্তিটি ভ্রান্ত বলে প্রমাণিত হবে। আচ্ছা, মুরারিগুপ্ত প্রভুর প্রশ্নটা এই ছিল যে এই যে ব্রহ্মা যে দেখলেন যে গোপবালকেরা সব চতুর্ভুজ নারায়ণ, তাহলে মায়াবাদীরা বলতে পারে যে হ্যাঁ জীব নারায়ণ হতে পারে, কিন্তু তার এই যুক্তিটি মায়াবাদীর এই যুক্তিটি খণ্ডন করে সহজেই খণ্ডন করা যায়। কারণ এখানে বক্তব্যটি হচ্ছে যে এই গোপবালকেরা নারায়ণ হয়নি, পক্ষান্তরে গোপবালকদের যখন ব্রহ্মা হরণ করলেন তখন তাদের রূপটি কৃষ্ণ গ্রহণ করলেন, তাই ব্রহ্মা তাদের নারায়ণ রূপে দর্শন করলেন। বোঝা গেল পার্থক্যটা? হরে কৃষ্ণ। হ্যাঁ, তেজ গৌরাঙ্গ। আচ্ছা, হ্যাঁ আচ্ছা, প্রশ্নটা সকলে শুনতে পেয়েছ? প্রশ্নটা তেজ গৌরাঙ্গ প্রভুর প্রশ্ন হচ্ছে যে ব্রহ্মা হচ্ছেন, ব্রহ্মা তো স্বয়ম্ভু, হ্যাঁ তিনি স্বয়ং ভগবানের নাভিপদ্ম থেকে উদ্ভূত হয়েছেন, তাহলে এখানে কেন ব্রহ্মাকে জড় জগতে জীব বলে বলা হচ্ছে? ভগবানের দুটি প্রকৃতি রয়েছে, অন্তরঙ্গা এবং বহিরঙ্গা। হ্যাঁ, ব্রহ্মা এলেন কোথায়? ভগবানের দেহ থেকে আসছেন, কিন্তু কোন প্রকৃতিতে আসছেন? অন্তরঙ্গা না বহিরঙ্গা? ভগবানের বহিরঙ্গ প্রকৃতিতে তিনি এসেছেন। গর্ভদক্ষায় বিষ্ণু তিনি গর্ভ সমুদ্রে শুয়ে আছেন ব্রহ্মাণ্ডের ভেতরে, এবং তার নাভিপদ্ম থেকে ব্রহ্মা উদ্ভূত হলেন। তাই যেহেতু ভগবানের বহিরঙ্গ প্রকৃতিতে, যদিও সরাসরিভাবে ভগবান থেকে আসছেন, কিন্তু কোথায় আসছেন? ভগবানের বহিরঙ্গ প্রকৃতিতে। তাই জন্য তিনি প্রভুপাদ এখানে তাকে জড়া প্রকৃতি সম্ভূত বলে বর্ণনা করেছেন। শুধু ব্রহ্মা কেন, শিব যিনি হচ্ছেন ভগবানের অবতার, ক্ষীরং যথা দধি বিকার বিশেষ যোগাত, যেহেতু তিনি মায়ার সঙ্গে সংসর্গ করছেন, শিবের মাধ্যমে ভগবান মায়ার সঙ্গে সংযোগ স্থাপন করছেন, যেহেতু বহিরঙ্গ প্রকৃতির সঙ্গে সংযোগ হচ্ছে, তাই শিবকে ভগবানের অবতার হওয়া সত্ত্বেও শিব ভগবান নন। হ্যাঁ, ক্ষীর যেমন দই হয়ে যায়, দুধ যেমন দই হয়ে যায় অম্লের যোগে, দই হয়ে গেলে সেটা দুধেরই বিকার, কিন্তু সেটা কি দুধ নয়? কেন হলো এই যে বিকারটা, কেন হলো এই মায়ের সঙ্গে সংসর্গের ফলে কোন একটি বিশেষ কার্য সাধনের জন্য? এবং সে সম্বন্ধে প্রভুপাদ বলছেন যে দুধটা দই হতে পারে, কিন্তু দইটা দুধ হতে পারে না। নারায়ণ বা বিষ্ণু শিব হতে পারেন, কিন্তু শিব বিষ্ণু হতে পারেন না। এইভাবে ভগবানের অন্তরঙ্গ শক্তি আর বহিরঙ্গ শক্তির পার্থক্যটি আমরা বুঝতে পারি। তাহলে আজকে আমরা এখানেই শেষ করছি। হরে কৃষ্ণ, জয় শ্রী প্রভুপাদ, গৌর প্রেমানন্দে, হরি হরি বল।